অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
ওয়াশিংটনে এখন রবিবার বেলা 12টা, আর বাংলাদেশ ও ভারতে রবিবার রাত। আমি তাওহিদুল ইসলাম সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
নিউজিল্যান্ডের ক্রাইস্ট চার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় বাংলাদেশিদের সংখ্যা 6 জন পর্যন্ত বাড়তে পারে বলে শঙ্কা।
মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট রয়েছে ঢাকা থেকেই।
বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনার তামিম ইকবাল ক্রাইস্ট চার্চ মসজিদে হত্যাযজ্ঞের সময় মাত্র 20 গজ দূরে ছিলেন। কেমন ছিলেন, কিভাবে ছিলেন, তার একটা আবেগময় বর্ণনা দিয়েছেন ESPN ক্রিক ইনফোকে।
কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তীর রিপোর্ট।
নিউজিল্যান্ডের মসজিদে শ্বেত সন্ত্রাসী হামলায় নিহত 5 জন ভারতীয়র নাম আজ প্রকাশ করেছে সেখানকার ভারতীয় হাই কমিশন।
তবে প্রথমেই চলুন শুনে নেওয়া যাক বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আহসানুল হক। নিউজিল্যান্ড কর্তৃপক্ষ ক্রাইস্ট চার্চে শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর করতে শুরু করেছে। দুটি মসজিদে হামলায় নিহতদের পরিবার যাতে ধর্মীয় আচার অনুযায়ী তাদের শেষকৃত্য অনুষ্ঠান পালন করতে পারে। প্রধানমন্ত্রী জাসিন্দা আর্ডেন বলেছেন বুধবারের মধ্যে সব মরদেহ হস্তান্তর করা হবে। তিনি বলেন মৃতদের শনাক্ত করতে অস্ট্রেলিয়া থেকে 6 জন বিশেষজ্ঞ নিয়ে যাওয়া হয়েছে। প্রধান করোনার ডেবোরা মার্শাল বলেছেন তার দপ্তর থেকে সঠিক পরিবারের কাছে মরদেহগুলো যথাসম্ভব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে। মরদেহ ভুল পরিবারের কাছে হস্তান্তর করার চাইতে খারাপ কিছুই হতে পারে না। ডেপুটি পুলিশ কমিশনার বলেছেন অপরাধ তদন্তে প্রয়োজনীয় দীর্ঘ ময়নাতদন্ত সম্পর্কে বোঝাতে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে তার দপ্তর যোগাযোগ করেছে। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে 4 জন বাংলাদেশি রয়েছেন বলে সবশেষ খবরে জানা গেছে। ঢাকা থেকে জানাচ্ছেন আমির খসরু।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার ঘটনায় 4 জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানা গেছে। বর্তমানে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অবস্থানরত বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান এবং ঢাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এই খবর দিয়েছেন। তবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী আশঙ্কা প্রকাশ করেছেন যে নিহত বাংলাদেশিদের সংখ্যা 6 জন পর্যন্ত বাড়তে পারে। নিউজিল্যান্ডে পুলিশের বরাতে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভয়েস অব আমেরিকাকে সবশেষ পরিস্থিতি সম্পর্কে বলেন,
নিউজিল্যান্ড পুলিশ 2 জনের মৃত্যুকে কনফার্ম করেছে, বাকি 2 জন যারা মারা গেছেন তাদের আত্মীয়দের সঙ্গে ওরা যোগাযোগ করার চেষ্টা।
এখনো 1 জন বাংলাদেশি নিখোঁজ রয়েছেন বলে তিনি জানিয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 3 জন বাংলাদেশি, যার মধ্যে 1 জনের অবস্থা সংকটাপন্ন। মরদেহ হস্তান্তর এবং শনাক্তকরণের দীর্ঘসূত্রিতার অভিযোগে ক্রাইস্টচার্চে অবস্থানরত বাংলাদেশিরা ক্ষোভ প্রকাশ করেছেন। বুধবারের মধ্যে মরদেহ হস্তান্তর করা হবে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশের ক্রিকেট দল শনিবার রাতে ঢাকায় ফিরে এসেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
নিউজিল্যান্ডের সন্ত্রাসী হামলায় নিহত 5 জন ভারতীয়র নাম আজ প্রকাশ করেছে সেখানকার ভারতীয় হাই কমিশন। জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
নিউজিল্যান্ডের মসজিদে শ্বেত সন্ত্রাসী হামলায় নিহত 5 জন ভারতীয়র নাম আজ প্রকাশ করেছে সেখানকার ভারতীয় হাই কমিশন। গত শুক্রবার হামলার পর জানা গিয়েছিল 9 জন ভারতীয়র খোঁজ মিলছে না। রবিবার সেখানকার ভারতীয় হাই কমিশন এক টুইট বার্তায় 5 জন নিহতের নাম প্রকাশ করেছেন। তারা হলেন মেহবুব খোকার, রামজি ভোরা, আসিফ ভোরা, এনসি আলিবাবা এবং ওজির কাদের। হাইকমিশনের ওই টুইটে মেনশন করা হয়েছে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজকেও, তবে এখনও 2 জন ভারতীয় নিখোঁজ বলে জানা গিয়েছে। নিউজিল্যান্ড প্রশাসন জানিয়েছে শুক্রবারের হামলায় মৃতের সংখ্যা বেড়ে 50 হয়েছে। বাইরে থেকে যারা এসেছেন সেই মুসলমান অভিবাসীরাই হামলার মূল লক্ষ্য ছিলেন বলে তদন্তকারীরা মনে করছেন। নিহতদের তালিকা প্রকাশের পাশাপাশি জানানো হয়েছে নিউজিল্যান্ড সরকার নিহতদের পরিবারকে নানা রকম প্রয়োজনের কথা মাথায় রেখে একটি ওয়েব পেজের সাহায্য নিতে বলেছেন। সেখান থেকে বিভিন্ন তথ্য পাওয়া যাবে। বর্তমানে নিউজিল্যান্ডের প্রায় 2 লক্ষ ভারতীয় রয়েছেন, এদের মধ্যে 30,000 ছাত্র। নিহত 5 জনের মধ্যে এনসি আলিবাবা ছিলেন কেরলের ছাত্রী। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে আজ রবিবার পালিত হয়েছে জাতির জনক শেখ মুজিবুর রহমানের 99তম জন্মবার্ষিকী। ঢাকা থেকে জহুরুল আলম।
এ উপলক্ষে ঢাকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশব্যাপী মিছিল, সমাবেশ, আলোচনা ও অন্যান্য কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করে। এমনি এক সমাবেশে শিক্ষামন্ত্রী দীপুমনি বলেন,
2020 সালে 17 মার্চ থেকে আমরা পালন করতে শুরু করব এক বছর ব্যাপী মুজিব বর্ষ।
এছাড়া বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সারা দেশে পালিত হয়েছে জাতীয় শিশু দিবস। প্রধানমন্ত্রী গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে এক শিশু কিশোর সমাবেশে বলেন, তার সরকার শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য কাজ করছে। জহুর আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
চট্টগ্রামেও নানান আয়োজনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। দিনভর আয়োজিত অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করা হয়। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন হাসান ফেরদৌস।
জাতির জনকের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন সহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে পালন করা হয় নানা কর্মসূচি। সকালে কেক কেটে দিনের কর্মসূচি শুরু করে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, পরে আলোচনা সভা, বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন বঙ্গবন্ধু বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন বলে মনে করেন বিশিষ্টজনরা।
প্রতিটি বাঙালির অন্তরে, প্রতিটি বাঙালির ঘরে, বাংলাদেশের প্রত্যেকটি মানুষের হৃদয়ে বঙ্গবন্ধু কিন্তু তিনি জীবিত আছেন।
বঙ্গবন্ধুর যে কর্ম, বঙ্গবন্ধুর যে চেতনা, বঙ্গবন্ধুর যে স্বপ্ন আদর্শ, সেগুলো নিয়ে আমরা এই বাচ্চাদের মাঝে ছড়িয়ে দিতে চাই, সকলের মাঝে আমরা ছড়িয়ে দিতে চাই, যাতে করে আমরা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন সোনার বাংলা গড়া সেটাকে আমরা বাস্তবে রূপ দিতে পারি।
এছাড়া দিনভর সাংস্কৃতিক অনুষ্ঠান, শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আয়োজন করা হয় নানা কর্মসূচির। হাসান ফেরদৌস, ভয়েস অফ আমেরিকা, চট্টগ্রাম।
এ সম্পর্কে বিস্তারিত আরও খবর শুনবেন এই অনুষ্ঠানেই পরের দিকে। ভারতে সরকারি চাকুরি থেকে পদত্যাগী তরুণ কাশ্মীরি আইএএস অফিসার শেখ ফয়জাল আজ শ্রীনগরে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে দীপঙ্কর চক্রবর্তী।
পদত্যাগী তরুণ কাশ্মীরি আইএএস অফিসার শেখ ফয়জাল আজ শ্রীনগরে নতুন একটি রাজনৈতিক দল গঠনের কথা ঘোষণা করেছেন। কাশ্মীরিদের ওপর বলগাহীন হত্যা ও দমনপীড়নের প্রতিবাদে এই বছরের গোড়ায় ভারত সরকারের সর্বোচ্চ প্রশাসনিক আইএএস অফিসারের পদ ত্যাগ করেছিলেন শেখ ফয়জাল। আজ রবিবার শ্রীনগরে নতুন একটি রাজনৈতিক দল গঠন করে তিনি জানান, এটি হবে কাশ্মীরের যুব মানুষের প্রতিভূ। কাশ্মীরিদের নিরাপত্তা ফিরিয়ে আনাই হবে তাঁর প্রধান লক্ষ্য। দলের নাম জম্মু অ্যান্ড কাশ্মীর পিপলস মুভমেন্ট। ফয়জাল বলেন, ভারতের কেন্দ্রীয় সরকার প্রতিটি কেন্দ্রীয় প্রতিষ্ঠান ধ্বংস করে দিচ্ছে। সিবিআই, আরবিআই, এনআইএ সবই অতীত গৌরব হারিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এবং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের প্রশংসা করে তিনি বলেন, ওদের রাজনৈতিক সংগ্রাম আমার কাছে আদর্শ। শান্তিপূর্ণভাবে কাশ্মীরের সমস্যা সমাধানের জন্য তাঁর দল কাজ করবে। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
ভয়েস অফ আমেরিকা, ওয়াশিংটন।
পাকিস্তান নিশ্চিত করেছে যে ক্রাইস্টচার্চের দুটি মসজিদে শুক্রবারের সন্ত্রাসী হামলায় অন্তত 9 জন পাকিস্তানি নিহত হয়েছে। পাকিস্তান সরকার বলছে নিহত একজন পাকিস্তানি যিনি ওই হামলাকারীকে প্রতিহত করবার চেষ্টা করেছিলেন তাকে জাতীয় পুরস্কার দেওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এক বিবৃতিতে বলেন, নিখোঁজ 3 জন পাকিস্তানির মৃতদেহ শনাক্ত করা গেছে। এরা হলেন জিশান রাজা, তার বাবা গুলাম হোসেন এবং মা করম বিবি। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। পাকিস্তানের পুলিশ বলছে দেশটির অশান্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোয়েটাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়। কর্তৃপক্ষ বলছে বালুচিস্তান প্রদেশে বোমা হামলায় 3 জন নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছে। তাৎক্ষণিকভাবে কেউ হামলার দায়িত্ব স্বীকার করেনি। ইসরায়েলের সেনাবাহিনী বলছে এক ফিলিস্তিনি ব্যক্তির বন্দুক এবং ছুরিকাঘাতের জেরে ইসরায়েলি এক সৈন্য নিহত এবং 2 জন ইসরায়েলি গুরুতর আহত হয়েছে। সেনাবাহিনী বলছে এরিয়েল জাংশনের কাছে ওই ঘটনা ঘটে, যা কিনা ফিলিস্তিনি শহর নাবলুসের দক্ষিণ পশ্চিমে অবস্থিত। বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুক্তরাষ্ট্র সম্প্রতি বিশ্বব্যাপী মানবাধিকার পরিস্থিতির ওপর যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বাংলাদেশ সম্পর্কে যেসব তথ্য দেওয়া হয়েছে তা সঠিক। ঢাকা থেকে জহুরুল আলম।
ঢাকায় রোববার এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব এমন মন্তব্য করে বলেছেন, প্রতিবেদনে বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘন এবং 30 ডিসেম্বর অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে চিত্র তুলে ধরা হয়েছে তা নিয়ে দেশবাসীর কোনো সন্দেহ নাই। তিনি বলেন, শুধু যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টই নয়, বিবিসি, আল জাজিরা, গার্ডিয়ান, নিউ ইয়র্ক টাইমস সহ বিশ্বের বড় বড় পত্রিকাগুলো বলেছে বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি। ভারতের বিভিন্ন পত্রপত্রিকাও এমনই মন্তব্য করেছে বলে উল্লেখ করে তিনি বলেন, আসলে বাংলাদেশে যে কোনো নির্বাচনই হয়নি সে বিষয়ে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মিডিয়াগুলোকে সরকার চরমভাবে নিয়ন্ত্রণ করছে বলে দাবি করে মির্জা ফখরুল বলেন, তাদের কণ্ঠ স্তব্ধ করার জন্য বিভিন্ন নিবর্তনমূলক আইন পাশ করা হয়েছে। এত প্রতিকূলতা সত্ত্বেও গণমাধ্যম কর্মীরা অনেকেই অনেক কিছু প্রকাশ করার জন্য তাদেরকে তিনি ধন্যবাদ জানান। জহুরুল আলম, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
আর এর সাথে শেষ হচ্ছে বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে এবং ফেসবুকে। বিশ্ব সংবাদেই শুনেছেন, নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে 4 জন বাংলাদেশে রয়েছেন বলে সবশেষ খবরে জানা গেছে। ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভয়েস অফ আমেরিকাকে এবং ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরির আলম একটি বার্তা সংস্থাকে এমন খবর জানিয়েছেন। ঢাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন আমির খসরু।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলার ঘটনায় নিহতদের মধ্যে 4 জন বাংলাদেশি রয়েছেন বলে সবশেষ খবর পাওয়া গেছে। ক্রাইস্টচার্চ থেকে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান ভয়েস অফ আমেরিকাকে এবং ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম একটি বার্তা সংস্থাকে এমতো খবর দিয়েছেন। পররাষ্ট্র প্রতিমন্ত্রী নিহত বাংলাদেশিদের সংখ্যা 6 জন পর্যন্ত বাড়তে পারে বলে শঙ্কা ব্যক্ত করেছেন। নিউজিল্যান্ডের পুলিশ ডক্টর সামাদ এবং হোসনে আরা আহমদ নামে 2 জন নিহত বাংলাদেশির নাম প্রকাশ করেছে। এদিকে বাংলাদেশের সংবাদ মাধ্যম চাঁদপুরের মোজাম্মেল হক এবং নারায়ণগঞ্জের ওমর ফারুকের পারিবারিক সূত্রের বরাতে তারাও ক্রাইস্টচার্চের ঘটনায় নিহত হয়েছেন বলে খবর দিয়েছে। নরসিংদীর জাকারিয়া ভুইয়া নামের একজন বাংলাদেশি এখনও নিখোঁজ রয়েছেন। তার নাম নিহতের তালিকায় নেই, তবে তার কোনো খোঁজখবরও মিলছে না এই ঘটনার পর থেকে। কতজন বাংলাদেশি নিহত হয়েছেন এবং সবশেষ পরিস্থিতি সম্পর্কে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ থেকে ভয়েস অফ আমেরিকাকে জানিয়েছেন নিউজিল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসাল শফিকুর রহমান।
আমি এখনো ক্রাইস্টচার্চে আছি। গতকাল রাত্রে 11টার দিকে স্থানীয় মসজিদে, ওই মসজিদের ইমাম এবং এখানকার বিভিন্ন মুসলিম কমিউনিটির লিডাররা মিলে তালিকা আমাদেরকে দিয়েছে, যেখানে 44 জন লোকের নাম আছে যাদেরকে সন্দেহ করা হচ্ছে মারা গেছে। সেই লিস্টে আমাদের যে 5 জনের নিখোঁজ ছিল তাদের 4 জনের নাম আছে। এটার পর এই তালিকাটার ব্যাপারে আমরা সকালে নিউজিল্যান্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। তারা বলেছে এই তালিকাতে তারা অফিসিয়ালি এন্ডোর্স করে না, তবে তালিকাতে তাদের ভূমিকা আছে। তারপরে আজকে বিকালবেলায় একটা প্রেস ব্রিফিং এ ওরা বলেছে যে এই তালিকার সঙ্গে যাদের নাম আছে তাদের সবার সঙ্গে নিউজিল্যান্ড পুলিশ যোগাযোগ করে তাদের মৃত্যুর খবর ব্যক্তিগতভাবে জানিয়েছে। ওই তালিকায় যেহেতু 4 জনের নাম ছিল বাংলাদেশে, 2 জনের যেহেতু নিউজিল্যান্ডে ওদের নিকট আত্মীয় স্বজন আছে, স্বামী স্ত্রী কিংবা সন্তান আছে, তাদেরকে নিউজিল্যান্ড পুলিশ জানিয়েছে এবং এইটাও আমরা জানি। কিন্তু আমি তখন বললাম, পুলিশের লোককে বললাম যে এই বাংলাদেশে আরো বাকি যে 2 জন আছেন তাদের তো এখানে নিউজিল্যান্ডে কেউ আপনজন নেই, তাহলে তাদের ব্যাপারে কাদের সঙ্গে আপনার যোগাযোগ করছেন? তখন তারা উত্তর দিল যে ওদের পাসপোর্টের যে নিকট আত্মীয় নেক্সট কিন এর যে নাম আছে কিংবা যে ফোন নাম্বার আছে সেই ফোনের নাম্বারের মাধ্যমে তারা যোগাযোগ করার চেষ্টা করছে এবং ইন্টারপোলের মাধ্যমে ওরা যোগাযোগ করার চেষ্টা করছে। এটা একটা প্রক্রিয়া, কিন্তু এই প্রক্রিয়াটি দীর্ঘ হবে। এখন আপনি বলতে পারেন যে নিউজিল্যান্ড পুলিশ 2 জনের মৃত্যুকে কনফার্ম করেছে, বাকি 2 জন যারা মারা গেছেন তাদের আত্মীয়দের সঙ্গে ওরা যোগাযোগ করার চেষ্টা। যে আমাদের তো মোটামুটি 5 জন ছিল নিখোঁজের তালিকায়, একজনের ব্যাপারে তো ওই তালিকাতে নেই, এবং অন্য কিছু জানিও না, তখন আমরা ওদের সঙ্গে যোগাযোগ করে বলে যে ওদের তালিকাতে 44 জন নাম আছে, বাকি 6 জনের চেহারা বিকৃত হওয়ার জন্য তারা এখনো কনফার্ম করতে পারছে না, তারা পরবর্তী অন্য পদ্ধতি তাদের পরিচয় নির্ধারণ করে জানাবে। আমি 2 দিন যাবৎ দেখে আসছি বাংলাদেশের অনেক ইয়াং ছেলে পেলে সারা দিন রাত এখানকে হাসপাতালে ঘোরাফেরা করছে, এখানে একটা হলে একটা কমিউনিটি গ্যাদারিং করা হয়, সেখানে ঘুরছে নতুন কোন খোঁজখবর পাওয়া যাওয়ার জন্য। প্রায় 250 থেকে 300 বাংলাদেশে
ক্রাইস্টচার্চে অবস্থানরত বাংলাদেশিরা গভীর উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন বলে জানিয়েছেন ওই শহরে বসবাসরত একজন বাংলাদেশি।
তো ভীতি সংখ্যা কাজ করতেছে, তারপরে এখানকার পুলিশ এবং এরা যথেষ্ট প্রফেশনাল, যার কারণে মানে সিচুয়েশনটা এখন কিছুটা নরমালে আছে।
এ পর্যন্ত মরদেহ না পাওয়া এবং মরদেহ শনাক্তকরণে দীর্ঘসূত্রিতার অভিযোগে ক্রাইস্টচার্চে বাংলাদেশিরা মানববন্ধন করেছেন বলে খবর পাওয়া গেছে। তবে বুধবারের মধ্যে সব মরদেহ আত্মীয় স্বজনের কাছে হস্তান্তরের খবর দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এদিকে ক্রাইস্টচার্চের দুঃসহ স্মৃতি সঙ্গে নিয়ে শনিবার রাতে ঢাকায় ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সদস্যরা। বিমানবন্দরে সংক্ষিপ্ত এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মাহমুদুল্লাহ বলেন,
আমি এটা ডিসক্রাইব করতে পারবো না যে আমরা কিসের মধ্যে আছি। ঘটনাটা তো খুবই আনএক্সপেক্টেড, মানে সারা রাত আমরা ঠিক মতো ঘুমাতেও পারিনি, যখনই মানে রুমের মধ্যে ছিলাম তখন শুধু একটাই কথা চিন্তা হচ্ছে যে আমরা মানে কতটুকু ভাগ্যবান।
এদিকে ঢাকায় প্রাপ্ত সবশেষ খবরে জানা গেছে নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের বাড়ির ভিতরে থাকা জনসমাবেশ এড়িয়ে চলা এবং দেশটির আইন মেনে চলার তাগিদ দিয়ে বাংলাদেশের কর্তৃপক্ষ তাদের বার্তা দিয়েছেন। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনার তামিম ইকবাল ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞের সময় মাত্র 20 গজ দূরে ছিলেন। কেমন ছিলেন, কিভাবে ছিলেন, তার একটা আবেগময় বর্ণনা দিয়েছেন ESPN ক্রিকেট ইনফোকে। জানাচ্ছেন ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী।
বাংলাদেশ ক্রিকেট টিমের ওপেনার তামিম ইকবাল ক্রাইস্টচার্চ মসজিদে হত্যাযজ্ঞের সময় মাত্র 20 গজ দূরে ছিলেন। কেমন ছিলেন, কিভাবে ছিলেন, তার একটা আবেগময় বর্ণনা দিয়েছেন ESPN ক্রিক ইনফোকে। তার কথায় মিনিট নয়, মাত্র 30 সেকেন্ডের ব্যাপার। সকালে স্থির করেছিলাম বাসে করে জুমার নামাজ পড়তে যাব মসজিদে। দুপুর 1:30 বাস ছাড়ার কথা। পূর্ব নির্ধারিত প্রেস কনফারেন্সে মাহমুদুল্লাহ রিয়াদ 2 মিনিট সময় বেশি নিয়ে নিলেন, আর এই 2 মিনিটই পার্থক্য করে দিল, বলতে পারেন বাঁচিয়ে দিল। মসজিদের কাছাকাছি পৌঁছাতেই সহকর্মীরা কিছু একটা দেখতে পেল। আমি নিজে রাস্তায় একটা দেহ পরে থাকতে দেখি, তখন মনে হয়েছিল কেউ হয়তো মাতাল কিংবা জ্ঞান হারিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই নেই বিষয়টাকে। বাস চলতে থাকে, মসজিদের কাছে থামতেই দেখি রক্তাক্ত অবস্থায় একজন শুধু চিৎকার করছে, কাঁপা কাঁপা গলায় বলছে মসজিদে গুলি চলছে, কেউ যেও না, ভয় পেয়ে গেলাম। মাত্র 20 গজ দূরে বাস থেকে নেমেই মসজিদে প্রবেশ করার কথা, বাস থেকেই দেখতে পেলাম মসজিদের ফ্লোরে কয়েকটি দেহ পড়ে আছে। এটা দেখার পর হতবিহ্বল, কী করব। যাদের মাথায় টুপি ছিল তারা সবাই টুপি খুলে ফেলল, যারা পাঞ্জাবি পরা অবস্থায় ছিল তারা জ্যাকেট পরে নিল। এরপর বাসের মেঝেতে শুয়ে পড়লাম। বাস ড্রাইভারকে বললাম কিছু একটা করুন, ড্রাইভার নড়লেন না। 6-7 মিনিট কেটে গেল, কোনো পুলিশও নেই, হঠাৎ স্পেশাল ফোর্স এলো ঝড়ের বেগে। আমরা সবাই তখন চিৎকার করে বলছি আমাদের যেতে দাও, ড্রাইভার কী কারণে যেন আরও কয়েক মিটার এগিয়ে নিলেন। তখন আমরা সবাই আশা ছেড়ে দিয়েছি, আমরা বাসের মাঝখানের দরজায় ধাক্কা ও লাথি মারতে শুরু করলাম। এই করতে করতে প্রায় 8 মিনিট সময় চলে গেল। কী করব, একবার ভাবলাম সবাই পার্কের ভিতর দিয়ে দৌড় দিব, পেছনে ভয়, যদি বন্দুকধারী আমাদের দেখে গুলি করতে শুরু করে। তামিম বললেন, জানেন খালি চোখে মৃত্যুকে দেখেছি, এটা সহজে ভুলতে পারবো না। তামিম সাক্ষাৎকার শেষ করলেন এই বলে, একটু এদিক সেদিক হলেই সব শেষ হয়ে যেত, আসলে 30 সেকেন্ডের ব্যাপার। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
শুনছিলেন ESPN ক্রিক ইনফোকে দেয়া বাংলাদেশের ক্রিকেট টিমের ওপেনার তামিম ইকবালের আবেগঘন বর্ণনা। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গুলিবর্ষণের ঘটনা বিস্মিত করেছে পুরো বিশ্বকে। এ বিষয়ে সাউথ এশিয়ান আমেরিকানস লিডিং টুগেদার বা সল্ট সংগঠনের নির্বাহী পরিচালক সুমন রঘুনাথনের সঙ্গে কথা বলেছেন সঞ্জনা ফিরোজ।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে গুলিবর্ষণের ঘটনা বিস্মিত করেছে পুরো বিশ্বকে, ক্রুদ্ধ করেছে জাতি বর্ণ নির্বিশেষে সব মানুষকে, জাগিয়ে তুলেছে বিবেককে। সবাই ভাবছেন কিভাবে সম্ভব একজন মানুষের পক্ষে নির্বিচারে মসজিদে ঢুকে এভাবে গুলি চালানো। এতগুলো মানুষকে মেরে ফেলা এবং পুরো ঘটনা সামাজিক মাধ্যমগুলোতে সরাসরি প্রচার করা কিভাবে সম্ভব? কেন এত বিদ্বেষ? কেন এত হিংসা? কেন এত প্রতিশোধ পরায়ণতা? বিভিন্ন ধরনের সংগঠনের জন্ম দিয়েছে এই ধরনের জাতিবিদ্বেষ ঘটনাগুলো। মানবাধিকার সংগঠনগুলো ক্রমাগত কাজ করে যাচ্ছে পৃথিবীর অসহায় মানুষগুলোর জন্য। তেমনই একটি সংগঠন সাউথ এশিয়ান আমেরিকানস লিডিং টুগেদার, যাকে ছোট্ট করে বলা হয় সল্ট। এই সংগঠনের নির্বাহী পরিচালক সুমন রঘুনাথনের সঙ্গে কথা বলেছি ক্রাইস্টচার্চের গুলিবর্ষণের ঘটনা নিয়ে। সুমন বলছিলেন,
is calculated to have on people, on communities, on nations, right? You know, my heart is broken. I am heartbroken. And I know so many in our communities are by an attack such as what occurred in Christchurch, New Zealand, that was calculated to not only
এই ঘটনা কি ধরনের প্রভাব ফেলতে পারে মানুষের ওপর, সম্প্রদায়ের ওপর এবং পুরো জাতির ওপর, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আমি এই ঘটনায় অত্যন্ত মর্মাহত এবং আমার মতো আর সবাই মর্মাহত। এই পরিকল্পিত ঘটনা ওই ব্যক্তি ঘটিয়েছেন মানুষের মনে ভীতি সঞ্চারের জন্য, ঘৃণার বীজ বপন করেছেন মানুষের মনে। সামাজিক মাধ্যমে তার বর্বরতা সরাসরি প্রচার করে তিনি শ্বেতাঙ্গদের আধিপত্য, তাদের ক্ষমতা সবাইকে যেন বোঝাতে চেয়েছেন। এবং এই ধরনের মনোভাবাপন্ন মানুষের বসবাস শুধু কোনো নির্দিষ্ট স্থান বা দেশে নয়, পুরো বিশ্ব জুড়ে। সুমনের কাছে জানতে চেয়েছিলাম তার কি মনে হয়, কেন এই ব্রেন্টন ট্যারেন্ট নিউজিল্যান্ডের মতো একটি দেশে মসজিদে ঢুকে নির্বিচারে গুলি চালালেন। তিনি বললেন,
দি অ্যাটাকার ইন ক্রাইস্টচার্চ এন্ড মেনি অফ হিজ আদার ফেলো হোয়াইট সুপ্রিমিসিস্টস হু চুজ to perpetrate attacks are often very intentional about how, when, and where they choose to massacre individuals and perpetrate acts of horror against communities. And I believe that the decision on the part of the attacker to target
আমার মতে এই হামলাকারী এবং তার মতো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব মতবাদ বিশ্বাসীরা এইরকম একটি দেশের মসজিদে যখন হামলা করে, তখন তারা অনেক পরিকল্পনা করে বুঝে শুনেই করে। তারা মসজিদ বেছে নিয়েছে কারণ মুসলিম সম্প্রদায় মসজিদে নিজেদের সবচাইতে বেশি নিরাপদ মনে করে, যেখানে তারা একটু শান্তির জন্য সৃষ্টিকর্তাকে স্মরণ করতে যান, আশ্রয়ের জন্য যান, যেখানে তারা নীরবে তাদের মনের কথা বলেন, সৃষ্টিকর্তাকে কৃতজ্ঞতা জানান। সেই জায়গাটি যা তাদের জন্য নিরাপদ নয়, সেই বার্তা পৌঁছানোর জন্যই এই হামলাকারী হামলাটি করেছেন। সুমনের কাছে আরও প্রশ্ন রেখেছিলাম, হঠাৎ করে যেন এই জাতিগত বিদ্বেষ, হিংসা, হানাহানি বেড়ে গেছে, কেন এমন হলো? কেন এই হামলাকারী সামাজিক মাধ্যমে সরাসরি প্রচার করল তার এই তাণ্ডব? উত্তরে তিনি বললেন,
The decision on the part of the attacker to live stream a horrific act such as that, again, calculated and intended based upon his manifesto, clearly to sow fear and terror in communities, not just in New Zealand or Australia, but really worldwide, right? And again, this comes upon the heels of a rising tide of organized white supremacy, white nationalism, and white extremism, really globally, that has been implemented by a set of policies in Europe that increasingly are targeting Muslim immigrant communities, and by policies in the U.S., such as the Muslim ban, such as efforts on the part of the Trump administration to limit legal immigration, and statements by the current president of the U.S. that essentially seek to dehumanize immigrants from non-white countries. So we are seeing the spectrum of policies, statements, and extremist acts that are all part of the same toxic mix of white supremacy, white nationalism, and white extremism that are increasingly gaining traction at many levels of government and at many levels of society. The reality that this president in the U.S. chose to label white supremacists at the Charlottesville rally who killed an innocent demonstrator, the fact that he chose to indicate that some of those individuals were very fine people sent a very strong message to organized white supremacists and white extremists.
বেশ কিছু সময় ধরে লক্ষ্য করা যাচ্ছে যে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ব, শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ, শ্বেতাঙ্গ চরমপন্থী মতবাদ বিশ্বাসীরা বিশ্বব্যাপী খুব জোরালো হয়ে উঠেছে এবং এর মূল কারণ অভিবাসীদের বিরুদ্ধে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে ইউরোপ সহ উন্নত দেশগুলোতে যেই কঠোর নীতি গ্রহণ করা হয়েছে তার ফলশ্রুতিতেই এই ধরনের হামলাগুলো ঘটে চলেছে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের অভিবাসীদের প্রতি যেই মনোভাব, এই সম্প্রদায়ের মানুষদের বৈধতা না দেয়া আরও একটি কারণ ক্রাইস্টচার্চের হামলার। বর্তমান প্রেসিডেন্ট যখন বলেন শার্লটভিলে যে হামলাকারীরা একজন নিরীহ নারীকে মেরে ফেলেছে তারা অত্যন্ত ভালো মানুষ, তখন কিন্তু খুব শক্ত একটি বার্তা বিশ্বের মানুষের কাছে পৌঁছে যায় এবং এর কারণে শ্বেতাঙ্গ মতবাদ বিশ্বাসীরা যেন আরও গর্জে ওঠে। ক্রাইস্টচার্চের ঘটনার পরেও প্রেসিডেন্ট ট্রাম্প স্বীকার করতে নারাজ ছিলেন যে যুক্তরাষ্ট্রে শ্বেতাঙ্গ জাতীয়তাবাদ ভয়ঙ্কর আকারে মাথা চেড়ে উঠেছে। সুমানকে জিজ্ঞেস করেছিলাম তার সংগঠন অনেকদিন ধরে মানবাধিকার, জাতিগত ন্যায় বিচার নিয়ে কাজ করে যাচ্ছে, তারা এই পর্যন্ত কতটুকু সফলতা পেয়েছে এবং ক্রাইস্টচার্চের ঘটনার পর তাদের এখন থেকে কাজ কি হবে। তার উত্তরে তিনি বলেন,
Well, clearly we need to make sure that our communities feel safe and protected and are whole and can make sure that they can access the support, the mental health services, the physical safety that they need to be able to keep on going. You know, I cannot even imagine or encapsulate the level of fear and devastation that so many in our communities are feeling yesterday and today. We need to heal, and we also need to feel safe and to know that our law enforcement leaders and that our elected officials are committed protecting us. And I do not think that we've gotten that strong of a message so far. You know, we've been looking at SALT, at hate violence and xenophobic political rhetoric for the better part of a decade. And what we have found, in particular in the last 2 to 3 years, is there is a direct correlation between xenophobic statements, often anti-Muslim statements, and anti-immigrant and anti-Muslim policies, such as the Muslim ban. We have conclusively found that those have inspired individuals to commit acts of hate violence against Muslim, Arab, and South Asian members of our community.
আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যেন আমাদের সম্প্রদায় নিরাপদে এই দেশে বসবাস করতে পারে। একটি সুস্থ সুন্দর জীবন যাপনের জন্য যা যা প্রয়োজনীয় তা যেন নির্বিঘ্নে নিরাপদে করতে পারে সেই পরিস্থিতি আমাদের তৈরি করতে হবে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মুসলিম সম্প্রদায়ের মনের ওপর যে ভীতির সঞ্চার হয়েছে, যেই মর্মবেদনার মধ্য দিয়ে তারা যাচ্ছেন, সেই পরিস্থিতি থেকে তাদের বেরিয়ে আসার জন্য একে অপরকে সাহায্য করব আমরা। আইন প্রণেতারা আমাদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কি কাজ করছেন তা আমাদের অবশ্যই দেখা প্রয়োজন। আমার মনে হয় না এই পর্যন্ত আমরা তেমন কোনো জোরালো বার্তা আইন প্রণেতাদের প্রতি পৌঁছতে পেরেছি, যার পরিপ্রেক্ষিতে এই জাতিগত হামলাগুলো অহরহ ঘটে যাচ্ছে। আমাদের সংগঠন সল্ট কয়েক দশক ধরে এই বিষয়গুলো নিয়ে কাজ করে যাচ্ছে। গত 2-3 বছরে আমরা যা দেখতে পেয়েছি তা হচ্ছে অভিবাসী বিরোধী বিবৃতি বা মুসলিম বিরোধী বিবৃতির সঙ্গে এই জাতিগত হামলার সরাসরি একটি সম্পর্ক রয়েছে। যখনই কোনো নেতা বা উন্নয়নশীল দেশ কোনো নির্দিষ্ট জাতি সম্প্রদায়ের বিরুদ্ধে কোনো নীতি গ্রহণ করে বা বিবৃতি দেয়, শ্বেতাঙ্গ মতবাদ বিশ্বাসীরা যেন আরও জোর পেয়ে যায়। আমরা আরও দেখেছি প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতায় আসার পর এই ধরনের হামলা যতবার হয়েছে ততবার হামলাকারীরা প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়েছে, তার নির্বাচনী প্রচারণার কথা বলেছে। খুব দুঃখজনক হলেও সত্যি যে এই হামলাকারীদের উস্কে দিচ্ছে রাজনৈতিক নেতারা। তারা দেশ বা দেশের মানুষকে এক করার জন্য কোনো নীতি গ্রহণ করছেন না। সবশেষ সুমন রঘুনাথন বলেন, তাদের সংগঠন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যাতে যুক্তরাষ্ট্রে নিরাপদে সম্মানের সঙ্গে বসবাস করতে পারে তার জন্য একযোগে অন্যান্য সংগঠনের সঙ্গে কাজ করে যাবে।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কল ইন শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 202-619-3062।
আগামী বুধবার 20 মার্চ আমাদের কলিং শো হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে সন্ত্রাসের অনুরূপ ধর্মান্ধতা ও উগ্র বর্ণবাদ। প্রশ্ন, মন্তব্য বা ফোন নাম্বার পাঠান ভয়েস অফ আমেরিকার বাংলা ফেসবুকে কিংবা আমাদের ইমেলে। ইমেলের ঠিকানা হচ্ছে bangla@voanews.com। অনুষ্ঠান চলাকালে চাইলে আপনারা প্রশ্ন মন্তব্য করতে পারেন, সেক্ষেত্রে ফোন নাম্বারটি জানিয়ে দিচ্ছি 202-619-3062। এবার অন্য প্রসঙ্গ, যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণকে ঘিরে চলমান বিতর্কের শেষ ধাপে জরুরি অবস্থা ঘোষণার বিপক্ষে কংগ্রেসের সিদ্ধান্তের বিরুদ্ধে ভিটো দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর প্রতিনিধি পরিষদ ওই ভিটোকে বাতিল করতে হলে আবারও ভোটাভুটিতে যেতে হবে এবং 2/3 সমর্থন লাগবে। এই অবস্থায় এর ভবিষ্যৎ কী তা নিয়ে সেলিম হোসেন কথা বলেছেন যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিবিদ নিউ ইয়র্ক প্রবাসী মোর্শেদ আলমের সঙ্গে।
যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্তে দেয়াল তোলার জন্য তহবিল জোগাড় করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রথমে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেন। তা বাতিলে প্রতিনিধি পরিষদের সিদ্ধান্ত হয় এবং সেই সিদ্ধান্ত বদলাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার ভিটো প্রদান করেন।
Consistent with the law and the legislative process designed by our founders, today I am vetoing this resolution.
শুক্রবার ওভাল অফিসে অবৈধ অভিবাসীদের হাতে নিহত কয়েকজনের বাবা মায়ের উপস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প জরুরি অবস্থার বিরুদ্ধে কংগ্রেসের সিদ্ধান্তকে বিপজ্জনক এবং হঠকারী আখ্যা দিয়ে ভিটো প্রদান করেন।
Congress has the freedom to pass this resolution and I have the duty to veto it and I'm very proud to veto it and I'm very proud as I said of
তিনি বলেন, কংগ্রেসের এ ধরনের বিল পাশের স্বাধীনতা রয়েছে এবং আমার তাতে বাধা দেওয়ার দায়িত্ব আছে। আমি ভিটো দিতে পেরে গর্ব অনুভব করছি। আমি সহ অনেক রিপাবলিকান সেনেটর যারা আমার সঙ্গে আছেন তাদের সহ আমি গর্ববোধ করছি, আর হাউজের রিপাবলিকান সদস্যরা সীমান্ত নিরাপত্তার পক্ষে অনেক আগে থেকে ভোট দিয়েছেন। গত বৃহস্পতিবার কংগ্রেসে প্রেসিডেন্টের জাতীয় জরুরি অবস্থা ঘোষণার বিরুদ্ধে যৌথ সিদ্ধান্ত হয় সেনেটে। 59-41 ভোটে ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে সিদ্ধান্ত হয়। হাউজে আগের সপ্তাহে এই বিলটি পাশ হয়। এ প্রসঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন,
Congress's vote to deny the crisis on the southern border is a vote against reality. It's against reality. It is a tremendous national emergency. It is a tremendous crisis.
কংগ্রেসের ওই দেয়াল নির্মাণের বিরুদ্ধে অবস্থান আসলে বাস্তবতার বিরুদ্ধেই পক্ষ নেয়া। এটি অবশ্যই জাতীয় জরুরি অবস্থা। সেখানে বিরাট সংকট চলছে, সমস্যা চলছে। গত মাসে 76,000 অবৈধ অভিবাসী সীমান্তে জড়ো হয়েছিল, লক্ষ লক্ষ অবৈধ অভিবাসী আসছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভিটোর কারণে বিলটি আবারও কংগ্রেসে যাবে, যেখানে ভেটোকে বাতিল করবার জন্যে এর পক্ষে বিরাট সংখ্যক আইন প্রণেতার মতামত লাগবে। প্রতিনিধি পরিষদ এবং সেনেট উভয় কক্ষের 2/3 সমর্থন লাগবে ভিটো বাতিল করতে, যা খুব সহজ নয় বলে মন্তব্য করেছেন অনেকে। ডেমোক্রেটরা অনেক আগে থেকেই সীমান্ত দেয়ালের বিরোধিতা করে আসছে। যেসব রিপাবলিকান জাতীয় জরুরি অবস্থা ঘোষণার বিরোধিতা করেছিলেন তারা তা করলেও সীমান্ত নিরাপত্তার বিষয়ে তাদের সমর্থন ছিল। এই অবস্থায় 2/3 সমর্থন পাওয়া সম্ভব কিনা সেটি কঠিন একটি প্রশ্ন। আর এই প্রশ্নের জবাব নিতে আমি কথা বলছি নিউ ইয়র্কে বসবাসরত বাংলাদেশি আমেরিকান রাজনীতিবিদ, ডেমোক্রেটিক দল থেকে যিনি নিউ ইয়র্ক স্টেট নির্বাচনে অংশ নিয়েছিলেন প্রার্থী হিসেবে, মোর্শেদ আলমের সঙ্গে কথা বলছি এই বিষয়টি নিয়ে। জনাব মোর্শেদ আলম, স্বাগত জানাচ্ছি ভয়েস অফ আমেরিকার আজকের অধিবেশনে। আমি আপনার কাছে যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে দু একটি প্রশ্ন করতে চাই। সেটি হলো, আপনি ইতিমধ্যেই জানেন যে যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত দেয়াল নিয়ে অনেক কিছু হয়েছে। প্রেসিডেন্ট একটি জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন, তার বিরুদ্ধে আবার প্রতিনিধি পরিষদের সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রেসিডেন্ট শুক্রবার ভিটো দিয়েছেন। এখন ভবিষ্যৎ কি?
প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসার আগে যখন নির্বাচন করে তখন সে প্রমিস করেছিল তার রক্ষণশীল ডানপন্থী রিপাবলিকানদেরকে যে সে মেক্সিকোর খরচে মেক্সিকো এবং আমেরিকার বর্ডারে সাউদার্ন বর্ডারে ওয়াল করবে
জি
টু প্রোটেক্ট ফ্রম দ্য ইলিগাল ইমিগ্রেন্ট মিসক্রিয়েন্ট অথবা ইমিগ্রেন্ট বিরোধী একটা প্রচারণা করা, মুসলমান বিরোধী একটা প্রচারণাকে শক্ত করা, অন্যদিকে হলো আপনার যারা হতদরিদ্র এবং যারা কাজ করে খেত সীমান্ত অঞ্চলে তাদেরকে বাধা দেওয়া এবং তার যে রক্ষণশীল সমর্থক আছে এদের মনোবলকে অটুট রাখা এবং আগামী নির্বাচনে হওয়ার জন্য সেই ঘটনাগুলি ঘটিয়েছে। এর মধ্যে যে কংগ্রেস যে বিলটা পাস করেছে এটাকে সে এজ এ প্রেসিডেন্ট ভেটো দিতে পারে দিয়েছে, কিন্তু এখন যে বিলের অবস্থা যে জায়গায় দাঁড়াচ্ছে এটা খুব ক্রিটিক্যাল একটা অবস্থা।
সেটাই হলো প্রশ্নের জায়গা।
কনস্টিটিউশনাল কনস্টিটিউশন ভায়োলেট করেছে বলে যদি সুপ্রিম কোর্ট যদি কোনো ডিসিশন দেয় সেটা একটা হতে পারে, আর একটা হলো কংগ্রেসের টু থার্ড যদি ভোট দেয় এটাকে ওভার রাইট করতে পারে, কিন্তু টু থার্ড নাই সদস্য এর পক্ষে নাই বলে আমার ধারণা।
হ্যাঁ, কংগ্রেসের দুই কক্ষ থেকেই টু থার্ড করে লাগবে,
রাইট, এবং 12 জন মাত্র রিপাবলিকান এই বিলকে সমর্থন দেয় নাই, তো টু থার্ড ওইখানে হবে না, কংগ্রেসও হবে না। সো এই বিলটা অনিশ্চিত এবং এটা ট্রাম্পের কিন্তু এক ধরনের বিজয় হয়েছে। এমন কথা হলো মানিটা আসবে কোথেকে, যেমন মানিটা চেষ্টা করতেছে সামরিক বাজেট থেকে কিছু মানি এই খাতে নিয়ে একটা ইলেকশন আগে ওয়াল করতে পারা বা একটা কিছু করা আরম্ভ করে দিলে সে বলতে পারে যে আমি আমার প্রমিস রেখেছি, যা বলেছি তা করেছি।
মানে মূলত ওয়ার্ল্ডের ব্যাপারটা হচ্ছে রাজনীতি,
টোটালি একটা রাজনীতি। কারণ হলো আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে অনেকে ভাবতেছে যে ইমিগ্রেন্টরা একটা সমস্যা, কারণ হলো স্ট্যাটিস্টিক্সে যে কি বলে আগাম ধারণা করা হচ্ছে 2050 সালে মাইনরিটি মেজরিটি হয়ে যাবে, হোয়াইট মাইনরিটি হবে, তো এক ওয়ান থার্ড অফ হোয়াইট কনজারভেটিভ ওরা কিন্তু এটাকে খুব বিশ্বাস করে এবং দে থিঙ্ক দিস ইজ দ্য টাইম টু স্টপ ইট, এবং স্টপ করতে হলে অনলি তাদের দরকার হলো ট্রাম্প এবং ট্রাম্পের যে কথাবার্তা যে কর্মসূচি তাকে সমর্থন করতে হবে। সো ট্রাম্প এটাকে রাজনৈতিক হিসাবে রাজনীতি বলি হলো ইমিগ্রেন্ট এবং মিডল ক্লাস এদেরকে বলি দিয়েছে তার নির্বাচনে জিতার পায়তারা হিসাবে এটাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করতেছে।
আচ্ছা, এই বিষয়টাকে আরেকটু আমি পরিষ্কার করে আমাদের শ্রোতাদের জন্য বলার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি, সেটি হলো প্রেসিডেন্ট হিসাবে বোধহয় এটি প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম ভিটো প্রদান, কারণ এর আগে তিনি নানান রকম এক্সিকিউটিভ নির্বাহী আদেশ দিয়েছিলেন, তার অনেকগুলোই কোর্টের আদেশে থেমে আছে, তো ভিটো হিসাবে এটি প্রথম তিনি দিলেন এবং এটা বাতিল করা আমার মনে হয় যে কংগ্রেসের পক্ষে খুব কঠিন হবে, আপনি যেভাবে বললেন। তো এই প্রসেসটা কি, প্রেসিডেন্ট ভিটো দিলে কিভাবে সেটার ওভাররাইড করার জন্য কি করতে হয়?
এখন সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্ট কি ডিসিশন দেয় তারপরে এটাকে লিঙ্গারিং করতে পারে আর কি আপ টু ইলেকশন। এটা হলো বিভিন্ন কোর্টে বিভিন্ন ভাবে এর মধ্যে বাইরে যদি প্রচন্ড রকমের প্রেশার হয়, কারণ
কোর্টের তো ইতিমধ্যেই বোধ হয় যে ন্যাশনাল
বর্ডারের একটা ইস্যুকে নিয়ে করাই কিন্তু অপরাধ করেছে সে, কিন্তু এটা হলো অপরাধটা হলো কি বলে ইথিক্যাল, এখন ইথিক্যাল ব্যাপারটাকে ওর কাছে কোনো ইথিক্স নাই, সে কোনো আমেরিকার কোনো ইথিক্যাল কোনো কিছু করে না, যে আমেরিকার যে ভ্যালু আছে এটাকে কোনো দাম দেয় না, আমেরিকার যে রোল প্লে করে ইন্টারন্যাশনাল পলিটিক্সে বা ক্লাইমেট চেঞ্জের ব্যাপারে কোনো ব্যাপারে তার কোনো নাই, সে বলে যে ক্লাইমেট চেঞ্জ আছে তার হোক্স। এই ধরনের প্রেসিডেন্ট যেটা ইচ্ছা এটা করতে পারে, কারণ অন্য কোনো প্রেসিডেন্ট হলে এবং অন্য কখনো কোনো ইন্টারন্যাশনাল ক্রাইসিস না হলে, যেমন ভিয়েতনামের সাথে আমেরিকা যুদ্ধ হলে ওই সময় যদি ইমার্জেন্সি জারি করে
সেটা তো সত্যি ব্যাপার,
সামান্য ঘটনাকে কেন্দ্র করে সে ইমার্জেন্সি জারি করে বিভিন্ন অন্য খাতে ফান্ড, এই ফান্ডে না একটা ওয়াল তৈরি করবে, এবং এটা মুখের কথা শুধু, এবং ওয়াল করতে যে পয়সা লাগবে সেটাও কিন্তু সে চায় না। সে একবার বলে 3.6 বিলিয়ন, আবার বলে যে 5.6 ট্রিলিয়ন বিলিয়ন, ইটস অল ডিফারেন্ট কাইন্ড অফ থিং হি ইজ টকিং অ্যাবাউট। কিন্তু টোটাল ব্যাপারটা একটা পলিটিক্স, তার বেসকে ধরে রাখা এবং আগামীবার আবার 4 ইয়ার্স টার্মের জন্য
জি, এই দেয়াল নির্মাণকে কেন্দ্র করে মানে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে তো বোধহয় 16-17টি রাজ্যে ইতিমধ্যে কোর্টগুলোতে মামলাও হয়েছে। তো এখন এই ভিটো যদি শেষ পর্যন্ত থেকে যায়, প্রেসিডেন্টের ভিটো জিতে যায়, তাহলে আমার মনে হয় এই কোর্টের মামলার দিকে পরিস্থিতি গড়াবে, নাকি আপনার কি ধারণা?
এখন ডিপেন্ড করে ওই সাউদার্ন বর্ডার এরিয়া যে স্টেটগুলি আছে সেইগুলির কোর্ট কি বার্ডিক্ট দেয় আর কি এই ব্যাপারে, আর এরপর সুপ্রিম কোর্টে ইয়ে করবে। কারণ অলরেডি 16টা স্টেট ইয়ে করেছে,
16টা স্টেট মামলা করেছে,
এগেনস্ট মামলা করেছে।
আপনার কি মনে হয় শেষ পর্যন্ত কি হবে?
আমার মনে হয় যে শেষ পর্যন্ত সে কিছু আরম্ভ করবে লোক দেখানোর জন্য, যেইভাবে হোক যে করে হোক, কারণ সে তো প্রেসিডেন্ট, তার এক্সিকিউটিভ পাওয়ার আছে অনেক, সে বিভিন্নভাবে মানি ম্যানেজ করে হয়তো একটা স্ট্রাকচার দাঁড় করাবে, বলে যে আমি কাজ করতেছি এবং এই কাজটা শেষ করবো আর নির্বাচনের পরে, অর্থাৎ তার লোকদেরকে এনার্জাইজ করবে, তাহলে তারা ভোট দিতে বাইরে হবে, তারপর নির্বাচনের পরে আবার খেলা অন্যটা করবে আর কি।
জি, মোর্শেদ আলম, অসংখ্য ধন্যবাদ ভয়েস অফ আমেরিকা শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য।
থ্যাংক ইউ সো মাচ।
কেনিয়ার নাইরোবি ও মোম্বাসাতে হাজার হাজার কেনিয়ার মহিলা ও সক্রিয়বাদীরা লিঙ্গভিত্তিক সহিংসতার এবং অভিযুক্তদের কোনো সাজা প্রদান না করার প্রতিবাদে সম্প্রতি রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেছেন। ভয়েস অফ আমেরিকার প্রতিবেদন থেকে জানাচ্ছেন বিস্তারিত ইজাজ বিন হোসেন।
সাদা টি শার্ট, গোলাপি ও লাল রিবন পরিহিত প্রতিবাদকারীরা নাইরোবি ও মোম্বাসার রাস্তায় রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করেন। লিঙ্গভিত্তিক সহিংসতা বন্ধের দাবি তুলে তারা প্ল্যাকার্ড বহন করছিলেন। মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের উদ্যোগ নিতে তারা সরকারের প্রতি আবেদন জানান। রেনো অ্যামোলো নামের একজন সক্রিয়বাদী এই বিক্ষোভ মার্চে অংশ নিয়েছিলেন। তিনি বলেন,
We are raising our voices to say no to this femicide and violence against women, and no consequences befall these perpetrators. We note that violence against women has been normalized and therefore escalating because of the systemic power structures that favor men.
আমাদের দেহ আর কেনিয়ার মহিলাদের বিরুদ্ধে এক নির্মম লড়াই শুরু হয়েছে, তাই একত্রিত হয়ে মহিলাদের হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ ব্যক্ত করছি। এসব অপরাধীদের কোনো সাজা হয় না। আমরা লক্ষ্য করেছি মহিলাদের বিরুদ্ধে সহিংসতাকে যেন নিয়মমাফিক করে ফেলা হয়েছে এবং পুরুষ শাসিত সমাজ ব্যবস্থায় তা যেন বেড়েই চলেছে। সংবাদ মাধ্যমের খবরে জানা যায়, 2019 সালে এযাবৎ কেনিয়ায় লিঙ্গভিত্তিক সহিংসতায় অন্তত 20 জন মহিলা নিহত হয়েছেন। সরকার 4 বছর আগে মহিলা, বয়োজ্যেষ্ঠ এবং দৈহিকভাবে অক্ষম লোকজনদের সাহায্যের স্বীকৃতিস্বরূপ অর্থের ব্যবস্থা করেছিলেন। কেনিয়ার একজন আইনজীবী এস্থার পেসারিস সেই অর্থেরই কিছুটা অংশ শুক্রবারের বিক্ষোভ আয়োজনে এবং সহিংসতা বিরোধী তৎপরতায় ব্যয় করেন।
The initiative started almost 2 weeks ago with social media, and then later on today we've lent them support through the GAF Affirmative Action Fund. Why have we done that? We have a vote that says let's protect the woman. Let's empower her economically. Let's speak to gender-based violence.
এই উদ্যোগ শুরু হয়েছিল সামাজিক মাধ্যমের সহায়তায় 2 সপ্তাহ আগে। আজ অর্থায়ন পুষ্ট হয়ে আমরা তাদের সহায়তা করতে পারছি। কেন আমরা তা করেছি? মহিলাদের উপার্জনক্ষম করে তোলার, তাদের রক্ষা করার এবং লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে আমাদের ভোটদানের ক্ষমতা রয়েছে বলে। মাত্র গেল মাসেই একজন মানবাধিকার সক্রিয়বাদী নিখোঁজ হয়ে যান এবং শহরের একটি মর্গে তার দেহের সন্ধান মেলে। প্যাথোলজি এবং পুলিশ রিপোর্টে সক্রিয়বাদী ক্যারল মাথার মৃত্যুকে অস্বাভাবিক অ্যাবর্শনের জন্য হয়েছে বলে উল্লেখ করা হয়। তবে কতিপয় মানবাধিকার গ্রুপ তার মৃত্যুকে পুলিশের বিচার বহির্ভূত তদন্তের সঙ্গে সম্পৃক্ত করে। মানবাধিকার সংস্থা হাকি আফ্রিকার পরিচালক হুসেন খালিদ বলেন, এসব হত্যাকাণ্ড এড়াতে কেনিয়াকে আরও ফলপ্রসূ ভূমিকা রাখতে হবে।
We are here today to stand together with our women because we know in Kenya violence against women, femicide has been on the rise. So we are here to call for the rights of women and we are standing together with our women.
আজ আমরা একত্রিত হয়েছি কেনিয়ায় মহিলাদের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদ জানাতে। মহিলাদের জীবননাশ যেখানে বৃদ্ধি পেয়েছে, তাই মহিলাদের অধিকার সমুন্নত রাখতে আমরা আবেদন জানাচ্ছি। সমবেত মহিলাদের সঙ্গে একযোগে আমরা বলতে চাই যে মহিলাদের হত্যাকাণ্ড এখানে বরদাস্ত করা হবে না। যে সমাজ মহিলাদের শ্রদ্ধা করতে জানে না তা নিতান্তই অসভ্য এক সমাজ। জাতিসংঘের ড্রাগস অ্যান্ড ক্রাইম দফতরের রিপোর্ট অনুযায়ী 2017 সালে ইচ্ছাবশত যে 70% মহিলাদের হত্যা করা হয় তা সাধিত হয়েছে ঘনিষ্ঠ অংশীদার বা অন্যান্য পরিবারের সদস্য দ্বারা। রিপোর্টে এসব হত্যাকাণ্ডের প্রতিরোধে খুব অল্পই অগ্রগতি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বগুড়ার স্বেচ্ছাসেবী সংগঠন পথের দিশা ভাসমান স্কুলের ছিল ব্যতিক্রমী এক আয়োজন। সেখানে অংশগ্রহণ করেন সুবিধাবঞ্চিত শতাধিক শিশু। বিস্তারিত জানাচ্ছেন আমাদের বগুড়ার সংবাদদাতা প্রতীক ওমর।
সারা দেশের ন্যায় বাংলাদেশের উত্তর অঞ্চলেও পালিত হলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস। নানা আয়োজনের মধ্যে নজর কেড়েছে বস্তির শিশুদের নিয়ে দিনব্যাপী ক্রীড়া উৎসব। বগুড়ার কয়েকজন তরুণের হাত ধরে গড়ে উঠেছে বস্তির শিশুদের জন্য একটি স্কুল, পথের দিশা ভাসমান স্কুল নামে পরিচিত এটি। ওই স্কুলের শিশুদের নিয়ে দিনব্যাপী চলে বিভিন্ন ধরনের খেলাধুলা। এখানে অংশগ্রহণ করে উল্লাস প্রকাশ করেছে সুবিধা বঞ্চিত এসব শিশুরা।
সকাল থেকে আমরা সারাদিন খেলাম, আমাদের খুব ভালো লাগলো। আমরা দৌড় খেলা খেলাম, দড়ি খেলা খেললাম, মোরগ লড়াই খেলাম, সারাদিন আমাকে ভালো লাগলো। মোরগ লড়াই, দৌড়া দৌড়ি, বিস্কুট খেলা, মোরগ লড়াই, ব্যাং দৌড়, দৌড় ঝাঁপ আর হলো বিস্কুট খেলা। সারাদিন আমাদের খেলাধুলা করে ভালো লাগছে, দুটা পুরস্কার পাচ্ছি।
আমি মোরগ লড়াই খেলছি, আবার বিস্কুট খেলা, আবার দৌড়ে দৌড়ি।
সকাল থেকে এখন আমরা অনেক খেলাধুলা করলাম, আমাদের খুব মজা হয়েছে, আমরা খুব ভালো লাগছে, চারটা পুরস্কার পেয়ে তো আরো ভালো লাগছে।
সমাজের আনাচে কানাচে অসংখ্য অসহায় শিশুর দেখা মেলে, এদের অনেকেই নাগরিক সুবিধা পায় না। এমন শিশুদের পাশে দাঁড়াতে পেরে নিজেদের ধন্য মনে করছেন আয়োজকরা।
এদের সাহায্য করতে পেরে কিন্তু একটু যদি হেল্প করা যায় তাতে মানে অনেক অনেক ভালো লাগে। আর আমরা যদি একটু একটু করে সবাই আগায় আসি তাহলে আমার মনে হয় অনেক এদের অনেক উপকার হবে, আমাদের কিছু হোক না হোক তবে এদের অনেক উপকার হবে।
এখানে প্রায় 70-এর অধিক ছেলে মেয়ে অংশগ্রহণ করেছে এবং তারা অংশগ্রহণ করে সবাই খুবই আনন্দিত এবং খুবই উল্লাস প্রকাশ করছে।
পিছিয়ে পড়া জনগোষ্ঠী যার জন্য কেউ কিছু করে না, নিজের সন্তানকে কিন্ডারগার্টেন স্কুল, বড় বড় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ায় কিন্তু পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য কেউ কিছু করে না। তাই আমরা এই পিছিয়ে পড়া বাচ্চাদের জন্য স্কুল খুলে এবং তাদেরকে লেখাপড়ার দায়িত্ব নিয়ে এবং সামান্য একটু আনন্দ দিয়ে আমরা আসলে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অভিভূত।
আজকে জাতীয় শিশু দিবস, সারা দেশেই শিশুদের নিয়ে নানা অনুষ্ঠান পালিত হচ্ছে। তো যারা সমাজের সুবিধা বঞ্চিত শিশু, যারা বস্তিতে বসবাস করে, আমরা সেই সব বঞ্চিত অসহায় শিশুদের নিয়েই এখানে পথের দিশার উদ্যোগে ক্রীড়া উৎসবের আয়োজন করেছি। প্রায় 18টি ইভেন্টে খেলাধুলা হয়েছে, খেলাধুলা শেষে আমরা এদেরকে পুরস্কার দিয়েছি, এদের নাস্তার ব্যবস্থা করেছি।
জাতীয় শিশু দিবস এবং বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে পথের দিশা ভাসমান স্কুল কর্তৃক আয়োজিত আমাদের আজকের এই ক্রীড়া অনুষ্ঠান এই ঐতিহাসিক আলতাপুনেসা খেলার মাঠে অনুষ্ঠিত করতে পেরে আনন্দিত যে তাদেরকে এই জাতীয় শিশু দিবসের কিছুটা অধিকার তাদেরকে দিতে পেরেছি।
বস্তির শিশুদের নিয়ে আয়োজিত ক্রীড়া উৎসবে একাত্মতা প্রকাশ করে সমাজসেবক আব্দুল মান্নান আকন্দ বলেন,
আমি দেখেছি অনেক গগনচুম্বী অট্টালিকার শাড়ি, তার ছায়াতে দেখেছি আমি অনেক গৃহহীন লড়াই, আমি দেখেছি অনেক গোলাপ বকুল ফুটে আছে ঘরে ঘরে, আমি আবার দেখেছি না ফোটা কলিরা ঝরে গেছে অনাদর। এই কলিদেরকে আমরা ঝরতে দেব না, এই হোক আমাদের অধিকার।
অবহেলিত এসব শিশুদের সহযোগিতায় বিত্তবানদের সবসময় পাশে চান স্বেচ্ছাসেবী তরুণরা। এসব শিশুরা হাসলে হেসে ওঠে পুরো বাংলাদেশ। প্রতীক ওমর, ভয়েস অফ আমেরিকা, বগুড়া।
বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত যে কার্যক্রমে পড়ানো হয় অথবা স্টিম বিষয়গুলোতে শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির জন্য যুক্তরাষ্ট্র প্রশাসন সম্প্রতি 5 বছরের একটি পরিকল্পনা প্রকাশ করেছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত এবং তারা বলছেন যে যদি যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের অধ্যয়নের সংখ্যা গণিত এবং বিজ্ঞান এবং অন্যান্য স্ট্রিম বিষয়গুলোতে না বাড়ে তাহলে কিন্তু আমেরিকা, চীন, ভারত এবং অন্যান্য জাতির সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা শাহার মাজিদের প্রতিবেদন পড়ে শোনাচ্ছেন জ্যোতি দাশগুপ্ত।
সম্প্রতি হোয়াইট হাউস একটি বিবৃতি প্রকাশ করে বলেছে যে বিজ্ঞান এবং গণিতে যদি যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের সংখ্যা না বাড়ানো যায় তাহলে কিন্তু ভারত, চীন এবং অন্যান্য দেশগুলির ছাত্রছাত্রীদের সঙ্গে যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের প্রতিযোগিতা করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল এবং গণিত এই 4টি বিষয়ের সমন্বয়ে তৈরি যে পাঠ্যক্রম তার নাম হলো গিয়ে স্টিম। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রশাসন 5 বছরের একটি পরিকল্পনা তৈরি করেছেন। উদ্দেশ্য হল এই 4টি বিষয়ে যুক্তরাষ্ট্রের ছাত্রছাত্রীদের সংখ্যা যদি বাড়ানো যায়। সাইরি বেকেট ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অর্থাৎ বিদ্যুৎ সম্পর্কিত প্রকৌশল বিভাগে পড়াশোনা করছেন। তিনি বলেন,
I chose STEM because it seemed to be the right path for me based off of my family values. It's really the best way to go in terms of gaining an education and doing something relevant in the world.
সাইরি বিকেট বলেন যে আমি এই STEM কার্যক্রম নিয়ে পড়াশোনা করছি কেননা আমার পরিবারের এবং সাংস্কৃতিক মূল্যবোধ অনুযায়ী পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য এই বিষয়গুলোতে পড়াটাই আমার সঠিক বলে মনে হয়েছে এবং জীবনে সব রকম পরিস্থিতি এবং পরিবেশের মোকাবিলা করা এবং সবার সাথে মিলেমিশে চলার জন্য এই বিষয়গুলো জ্ঞান অর্জন করা খুবই জরুরি বলে আমার মনে হয়েছে। এর ব্যতিক্রম হল যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা, কেননা তারা স্টিম ছাড়া অন্যান্য আর সব বিষয়গুলি নিয়েই পড়াশোনা করতে বিশেষভাবে আগ্রহী। ফোর্বস পত্রিকায় প্রকাশিত সাম্প্রতিক একটি প্রতিবেদন থেকে জানা গেছে যে যুক্তরাষ্ট্রে স্টেম বিভাগগুলিতে অনেক ছাত্রছাত্রীরা ভর্তি রয়েছে কিন্তু এদের মধ্যে বেশিরভাগই হল বিদেশি। সুতরাং শিক্ষা বিশেষজ্ঞরা খুবই চিন্তিত কেননা যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েদের উপস্থিতি সংখ্যা এই কার্যক্রমে খুবই কম। গ্র্যাজুয়েট টিচার এডুকেশনের অধিকর্তা ক্যারোলিন পার্কার বলেন যে বৈজ্ঞানিক এবং গণিত বিশেষজ্ঞরা জ্ঞানীগণিক ব্যক্তি হিসেবে পরিগণিত হলেও কিন্তু আধুনিক পরিমাপে তারা অতটা স্পর্শকাতর নন কেননা তারা অধিকাংশ সময়ই তাদের গবেষণা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ থাকে। সুতরাং বর্তমান সময়ে যখন সামাজিক মাধ্যমের ব্যবহার খুবই জনপ্রিয় এবং সবার কাছেই এটি খুবই সহজলভ্য, তখন নিজেদের আত্মপরিচয় প্রকাশের বিষয় সবার কাছেই একটা বিশেষ অর্থ বহন করে। সুতরাং কে কি পেশা বেছে নেবে সেটা যার যার নিজেদের পছন্দ এবং কে কোন বিষয়ে আগ্রহী তার উপরেই নির্ভর করে। গ্র্যাজুয়েট টিচার এডুকেশনের অধিকর্তা ক্যারোলিন পার্কার বলেন যে বৈজ্ঞানিক এবং গণিত বিশেষজ্ঞরা জ্ঞানীগণিক ব্যক্তি হিসেবে পরিগণিত হলেও কিন্তু আধুনিক পরিমাপে তারা অতটা স্পর্শকাতর নন কেননা তারা অধিকাংশ সময়ে তাদের গবেষণা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে চিন্তাভাবনার মধ্যেই আবদ্ধ থাকেন। ক্যারোলিন পার্কার বলেন,
They don't entice students to want to become involved. There's you look at programs like the Big Bang Theory and you know scientists are nerds.
আজকের কিশোর কিশোরীরা কিন্তু স্টেম শিক্ষার প্রতি অতটা আগ্রহী হয় না কেননা তারা বিং ব্যাং থিওরি এই ধরনের অনুষ্ঠানগুলি দেখে এবং দেখে যে বৈজ্ঞানিকেরা এবং গবেষকরা সামাজিক পরিমাপে তেমন স্পর্শকাতর হন না। সুতরাং এই চিন্তাধারাটাই তাদের এই স্টেম বিষয়গুলি অধ্যয়নের ব্যাপারে অনাগ্রহী করে তোলে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তোলার জন্য হোয়াইট হাউস থেকে 5 বছরব্যাপী পরিকল্পনা নেওয়া হয়েছে যেটি সামাজিক এবং অর্থনৈতিক বাধাগুলিকে দূরে সরিয়ে দিয়ে প্রযুক্তিগত ক্ষেত্রগুলিকে আরও আকর্ষণীয় করে তোলার চেষ্টা করবে। ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দেবদাস শেট্টি বলেন,
দে সি অপরচুনিটিস ইন স্পোর্টস, অপরচুনিটিস ইন ফিলোসফি অর হিস্ট্রি অর আর্টস, অ্যান্ড দে সি এক্সাম্পলস অফ পিপল এক্সেলিং।
তারা দেখতে পান যে স্পোর্টস, দর্শন, ইতিহাস এবং বিভিন্ন ধরনের চারুকলা ইত্যাদিতে অনেকেই খুব ভালো কাজ করে যথেষ্ট সার্থকতা অর্জন করেছেন। সুতরাং টেলিভিশনের এই অনুষ্ঠানগুলি অনেকভাবেই এইসব ছাত্রছাত্রীদের প্রভাবিত করছে। পার্কার বিশ্বাস করেন যে যদি ভারত এবং চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের ছেলেমেয়েরা প্রতিযোগিতায় নামতে চায় তাহলে কিন্তু ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা যাতে স্টিম বিষয়গুলির প্রতি আগ্রহ হয় তার চেষ্টা করা উচিত। ক্যারোলিন পার্কার আরও বলেন,
Make sure that students from the time they're in early childhood to elementary school to middle school to high school through college.
সুতরাং আমাদের এটাই চেষ্টা করতে হবে যাতে প্রাথমিক স্কুল যাতে প্রাথমিক স্কুল তারপর মিডল স্কুল হাই স্কুল কলেজ এবং সব শেষে উচ্চ শিক্ষা করার সময়ে যেন এই সব ছাত্রছাত্রীদের স্টেম বিষয়গুলি নিয়ে একটা বিশেষ অভিজ্ঞতা হয় এবং তারা এই বিষয়গুলিতে পড়ার জন্য আগ্রহী হয় যাতে ভবিষ্যতে ভারত এবং চীনের ছাত্রছাত্রীদের সাথে প্রতিযোগিতায় তারাও অংশগ্রহণ করতে পারে। সাইরি বেকেট বিশ্বাস করেন যে নিজের পরিবারের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা এবং উৎসাহ উদ্দীপনা তাকে স্টেমের মতো কার্যক্রম বেছে নিতে অনেক সাহায্য করেছে এবং সে আশা করে যে তার মতো আরও অনেকেই স্টেমের অন্তর্ভুক্ত বিষয়গুলি অর্থাৎ বিজ্ঞান প্রযুক্তি প্রকৌশল এবং গণিতের মতো বিষয়গুলি পড়তে আরও বিশেষ ভাবে আগ্রহী হয়ে উঠবে।
এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন আহসানুল হক।
আগামী 12 মে ভারতের রাজধানী দিল্লিতে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হতে চলেছে। দিল্লি বিজেপির আইন শাখার প্রধান দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে চিঠি লিখে পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। এ সম্পর্কে রিপোর্ট পাঠিয়েছেন কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়।
আগামী 12 মে রাজধানীতে লোকসভা নির্বাচনের ভোট গ্রহণ করা হচ্ছে। দিল্লি বিজেপির আইন শাখার প্রধান নীরজ দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিককে একটি চিঠি লিখে পর্যবেক্ষক নিয়োগের দাবি জানিয়েছেন। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে নীরজ বলেন, ভোটের মুখে আম আদমি পার্টি ভোটারদের ধর্মের নামে ভাগ করতে জোরদার প্রচার করছে, সংখ্যালঘুদের ভাবাবেগকে উস্কে দিতে মুসলিম অধ্যুষিত এলাকায় ক্রমাগত উত্তেজক বক্তব্য দিয়ে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল। প্রসঙ্গত বলা যেতে পারে, এ ব্যাপারে দিল্লির বিজেপির আইন শাখার প্রধান নীরজ অরবিন্দ কেজরিওয়ালের একটি উত্তেজক বক্তৃতার লিঙ্কও নির্বাচন কমিশনে পাঠিয়েছেন। এদিকে বিজেপির ওই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন আম আদমি পার্টির মুখপাত্র সৌরভ ভরদ্বাজ। তার বক্তব্য, সাম্প্রদায়িক উত্তেজনা ছড়িয়ে ভোট নেওয়ার যে কোনো চেষ্টার বিরুদ্ধে আমরা, এ নিয়ে নির্বাচন কমিশন যদি কোনো ব্যবস্থা নেয় তাহলে তাকে স্বাগত। সৌরভ ভরদ্বাজের বক্তব্য, আমার মনে হয় আরএসএসের শাখাগুলিও সাম্প্রদায়িক বক্তব্য রাখছে, নির্বাচন কমিশনের পর্যবেক্ষকের সেদিকেও লক্ষ্য রাখা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেছেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
নিউজিল্যান্ড কর্তৃপক্ষ ক্রাইস্টচার্চে শুক্রবারের সন্ত্রাসী হামলায় নিহতদের মরদেহ হস্তান্তর করতে শুরু করেছে। দুটি মসজিদে হামলায় নিহতদের পরিবার যাতে ধর্মীয় আচার অনুযায়ী তাদের শেষকৃত্য অনুষ্ঠান পালন করতে পারে। প্রধানমন্ত্রী জেসিন্দা আর্ডেন বলেছেন, বুধবারের মধ্যে সব মরদেহ হস্তান্তর করা হবে। তিনি বলেন, মৃতদের শনাক্ত করতে অস্ট্রেলিয়া থেকে 6 জন বিশেষজ্ঞ নিয়ে যাওয়া হয়েছে। প্রধান করোনার ডেবোরা মার্শাল বলেছেন, তার দপ্তর থেকে সঠিক পরিবারের কাছে মরদেহগুলো যথাসম্ভব তাড়াতাড়ি পৌঁছে দেওয়া হবে। মরদেহ ভুল পরিবারের কাছে হস্তান্তর করার চাইতে খারাপ কিছুই হতে পারে না। ডেপুটি পুলিশ কমিশনার বলেছেন, অপরাধ তদন্তে প্রয়োজনীয় দীর্ঘ ময়না তদন্ত সম্পর্কে বোঝাতে মুসলিম সম্প্রদায়ের নেতাদের সাথে তার দপ্তর যোগাযোগ করেছে। ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় নিহতদের মধ্যে 4 জন বাংলাদেশি রয়েছেন বলে সবশেষ খবরে জানা গেছে। পাকিস্তান নিশ্চিত করেছে যে ক্রাইস্টচার্চের 2টি মসজিদে শুক্রবারের সন্ত্রাসী হামলায় অন্তত 9 জন পাকিস্তানি নিহত হয়। পাকিস্তান সরকার বলছে, নিহত একজন পাকিস্তানি যিনি ওই হামলাকারীকে প্রতিহত করার চেষ্টা করেছিলেন তাকে জাতীয় পুরস্কার দেয়া হবে। পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি এক বিবৃতিতে বলেন, নিখোঁজ 3 জন পাকিস্তানির মৃতদেহ শনাক্ত করা গেছে। এরা হলেন জিশান রাজা, তার বাবা গোলাম হোসেন এবং মা করম বিবি। তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। ওই সন্ত্রাসী হামলায় মোট 9 জন পাকিস্তানি নিহত হয়েছে। প্রধানমন্ত্রী ইমরান খান এক টুইট বার্তায় বলেছেন, ক্রাইস্টচার্চের সন্ত্রাসী হামলায় নিহত পাকিস্তানিদের পরিবারের প্রতি সর্বাত্মক সহযোগিতা দিতে আমরা প্রস্তুত। পাকিস্তানের পুলিশ বলছে, দেশটির অশান্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলে কোয়েটাগামী একটি ট্রেনকে লক্ষ্য করে বোমা হামলা করা হয়। কর্তৃপক্ষ বলছে, বালুচিস্তান প্রদেশে বোমা হামলার 3 জন নিহত এবং অন্তত 6 জন আহত হয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তি দাশগুপ্ত, প্রকৌশলী ছিলেন আইডেন উটক, ফেসবুক সম্প্রচারের তত্ত্বাবধানে ছিলেন সাফিউল আলম মাসুদ। আমি তাওহিদুল ইসলাম এবং আমার সঙ্গে
আহসানুল হক।
আমরা দুজনই আজকের মতো বিদায় চাইছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.